এগারোই জানুয়ারি 2019, তার্জুমানে কাবির আরব বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব তাহমদ বরকাতুহুমের জুমার পরের মজলিসে আজিম ও শান বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা।
আত্মার ব্যাধি ও প্রতিকার থেকে পড়তেছি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের অসৎ কীর্তি এবং মনের গোপন গতিবিধি সবই আল্লাহ পাক সম্মুখ অবগত। ফায়দা, এই আয়াত আমাদিগকে এই সবক দেয় যে কুদৃষ্টি করার সময় এবং মনে মনে পাপের নানাবিধ কল্পনা জল্পনা করিয়া পুলক ও স্বাদ গ্রহণের সময় এই ধ্যানও জাগ্রত থাকা উচিত যে আমার এ সকল ঘৃণ্য কর্মকাণ্ড ও নির্লজ্জ গতিমতি মহান আল্লাহর নজরের সামনেই ঘটিতেছে। চোরিয়া আঁখো কি ওর সিনে কা রাজ, জানতা হ্যায় সবকো তু আয় বেনিয়াজ। চোখের চর্য বৃত্তি ও মনের গোপন কল্পনা পরিকল্পনা ও গতিবিধি সমূহ হে বেনিয়াজ মালিক, তুমি যথাযথই অবগত। যখনই কোনো বাজে কল্পনা জল্পনা কিংবা কুদৃষ্টির ইচ্ছা জাগে, তখন যদি অন্তরে ধ্যান উপস্থিত করা হয়, তবে ইহার ফলে লজ্জা অনুতাপ ও শর্মিন্দেগি পয়দা হইবে এবং দ্রুত তওবা ও ইস্তেগফারের তৌফিক হইবে। অতএব এই আয়াতখানা চোখের ও মনের খেয়ানত বা পাপচারিতা হইতে হেফাজত ও মুক্তি লাভের অমোঘ ব্যবস্থাপত্র। তবে ব্যবস্থাপত্রের দ্বারা তখনই উপকৃত হওয়া যায় যখন উহার সদ্ব্যবহার করা হয়। অতএব অন্তরে বারবার এই ধ্যান জমাইতে হইবে যে আল্লাহ পাক আমাকে দেখিতেছেন, আল্লাহ পাক আমার কুদৃষ্টির ঘৃণ্য অপকর্মের খবর রাখেন, দেখেন এবং জানেন। অনুরূপভাবে কামাত্মক বা যৌন উত্তেজনা কেন্দ্রিক সমস্ত খেয়াল ও পরিকল্পনা এবং সুশ্রী বালক তরুণদের সম্পর্কিত আজেবাজে জল্পনা কল্পনার দ্বারা যে হারাম স্বাদ ও হারাম আনন্দ লাভ করা হইতেছে, এসব কিছুই আল্লাহ পাক দেখেন এবং জানেন। অতপর মহান আল্লাহর কহর গজব শক্তি ও তাহার ভয়ানক শাস্তির কথা চিন্তা করিবে। ইনশাআল্লাহ এই মোরাকাবার মশকের দ্বারা এবং হিম্মত ও দোয়ার দ্বারা এতদুভয় প্রকার খেয়ানতকেই পরিত্যাগ করা আসান হইয়া যাইবে। অর্থাৎ নিয়মিত এই মোরাকাবা জারি রাখা এবং হিম্মত অর্থাৎ উপরুক্ত গুণা হইতে মুক্ত থাকার জন্য দৃঢ় চিত্ততার সহিত অদম্য চেষ্টা চালাইয়া যাওয়া এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করিতে থাকা, এই তিনটি আমল জারি থাকিলে চোখের খেয়ানত ও অন্তরের খেয়ানতের কঠিন ব্যাধি হইতে অচিরেই মুক্তি লাভ হইবে ইনশাআল্লাহ। হাকিমুল উম্মাহ হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মোরাকাবা জিকির ও ওজিফার দ্বারা এই ব্যাধি দূর হয় না, এইগুলি হইতেছে সহায়ক মাত্র, কিন্তু আসল কাজ হয় হিম্মত ও এরাদার দ্বারা, আর এই দুইটি হাসিল হয় দোয়ার দ্বারা। এরাদা অর্থ ইচ্ছা সংকল্প, হিম্মত অর্থ সাহস মনোবল বা দৃঢ়চিত্ততার সহিত অব্যাহত প্রচেষ্টা। অর্থাৎ আমাদের জিকির আজকারের দ্বারাই গুনাহ পালাইয়া যাইবে না, বরং গুনাহ ত্যাগের জন্য আমাদিগকে ইচ্ছা করিতে হইবে এবং দৃঢ়তার সহিত গুনাহ বর্জনের অদম্য চেষ্টা চালাইতে হইবে। জিকির আজকার ইত্যাদি এই সুদৃঢ় ইচ্ছা ও সুদৃঢ় প্রচেষ্টায় শক্তি যোগায় মাত্র। জনৈক ইসলাহ প্রার্থী হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহির নিকট লিখিলেন, হযরত, আমি রূপ সৌন্দর্যের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হই, মনে হয় যেন আমি এ ব্যাপারে একদম মজবুর, ইহা আমার ক্ষমতার বাহিরে, সুন্দর ও সুন্দরী হইতে দৃষ্টি ফেরাইয়া রাখার কোনো ক্ষমতাই যেন আমার নাই। হযরত থানবী উত্তর দিলেন, দুনিয়ার সমস্ত দার্শনিক ইহা এক বাক্যে স্বীকার করেন যে কুদরত বা ক্ষমতা পরস্পর বিরোধী দুইটি জিনিসের সহিত সম্পৃক্ত, অর্থাৎ মানুষ যে কাজটি করিতে পারে ইচ্ছা করিলে নাও করিতে পারে, এই করা ও না করা উভয়টি তাহার আয়ত্তে থাকার নাম, উভয়টি তাহার আয়ত্তে থাকার নামই ক্ষমতা। এই করা ও না করা উভয়টি তাহার আয়ত্তে থাকার নামই ক্ষমতা। ইহা বিশ্বের জ্ঞানী বিজ্ঞানীদের সর্ববাদী সম্মত সত্য। অতএব সুশ্রী কিশোর তরুণ ও মেয়েদের প্রতি দেখিবার যেমন ক্ষমতা আছে, না দেখিবারও ক্ষমতা আছে। অতএব চোখ ফিরাইয়া রাখিতে পারি না, কথাটি অবান্তর। তবে হ্যাঁ, এরাদা ও হিম্মতের প্রয়োজন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভিন নারীর প্রতি দৃষ্টি করা চোখের জিনা, কামুদ্দীপক কথা শোনা যাহা জিনার প্রতি প্ররোচিত করে, ইহা কানের জিনা। রসনার দ্বারা ভিন নারীর সহিত কথাবার্তা বলিয়া পুলক ও তৃপ্তি বোধ করা জবানের জিনা। হাতের দ্বারা ভিন নারী কিংবা সুশ্রী ছেলেদেরকে স্পর্শ করা হাতের জিনা। পায়ের দ্বারা তাহাদের দিকে হাঁটিয়া যাওয়া পায়ের জিনা। আর মন তো জিনার প্রতি আগ্রহ করিয়া থাকে, তবে লজ্জাস্থান তাহা অগ্রাহ্য করে অথবা বাস্তবে রূপ দান করে। ফায়দা, অন্তর হইল রাজধানী, আর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ হইল এক একটি সীমান্ত এলাকা। অঙ্গ প্রত্যঙ্গের সীমান্ত সমূহ হেফাজত থাকিলে দিলের রাজধানীও হেফাজত ও নিরাপদ থাকিবে। যেই দেশের বর্ডার সুরক্ষিত থাকে না, উহার হেডকোয়ার্টারও সুরক্ষিত থাকিতে পারে না। তাই বডির বর্ডার সুরক্ষিত না থাকিলে উহার হেডকোয়ার্টারও সুরক্ষিত থাকিতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা রাস্তায় বসা হইতে বিরত থাকিও, প্রয়োজন বশত যদি বসিতেই হয় তবে রাস্তার হক আদায় করিও। সাহাবিগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তার হক কি? তিনি বলিলেন, দৃষ্টি নিচু রাখা, কাহাকেও কষ্ট না দেওয়া, সালামের জবাব দেওয়া এবং আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার করা, অর্থাৎ ভালো কাজের আদেশ উপদেশ দেওয়া এবং অন্যায় কাজ হইতে বারণ করা।
অনেকে রাস্তায় চলে এমন ভাবে যে আরেকজনের জন্য কষ্ট হয়। যেমন এখন আমরা মজলিস শেষে বের হব, খানকার দিকে যাব, পুরো রাস্তা জুড়ে মানুষ হাঁটতে থাকে, বিপরীত দিক থেকে যারা আসতেছে তারা আটকা পড়ে যায় রাস্তার মধ্যে। তার কি হক নাই? বিপরীত দিক থেকে যারা আসতেছে তাদের হক নাই? এইভাবে চলা চাই যে তাদের চলাচলের জন্য জায়গা রেখে দেওয়া। একজন হাঁটতেছে, কয়েকজন হাঁটতেছে, তো এক পাশে মহিলারা আসতেছে হাঁটতেছে, বেচারিরা আটকা পড়ে আছে, যাইতে পারে না, কিছু বলতেও পারে না। এজন্য ইমানি হুশের সাথে চলা চাই। হ্যাঁ, নিজের আমার হকটা তো খেয়াল আছে, আরেকজনের হকের ক্ষতি হচ্ছে সেটার খেয়াল নেই। আল্লাহ তাআলা বুঝ দান করেন। অনেক সময় দেখা যায় যে মসজিদের সামনে বের হয়ে মানুষ এত ভিড় করে, মানুষের রাস্তার চলাচল বন্ধ হয়ে যায়, মানুষ চলতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না, ঠিক না? এটা খানকার সামনে গিয়ে এমন ভিড় করে, কোনো রাস্তাই বাকি নেই যে এদিক থেকে মানুষ ওইদিক আসা যাওয়া করতে পারে। হ্যাঁ, এইভাবে ভিড় না করা চাই, বরং রাস্তার মধ্যে লোকদের চলাচলের জায়গা বাকি রাখা চাই। এই জন্য ওয়াজ মাহফিল করা রাস্তার মাঝখানে, যে মানুষের চলাচলে ব্যাঘাত ঘটল, বিঘ্ন ঘটল, ঠিক না? এটা আমল তো করা আল্লাহর জন্য। যেখানে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া ইমানের গুরুত্বপূর্ণ এক শাখা, তো সেখানে রাস্তাঘাট বন্ধ করে সেখানে ওয়াজ করা সহি কিভাবে? এখানেও আমাদের এই এলাকায় গ্যান্ডারের মধ্যে ওয়াজ হয়, তো আমি শুরুতে এলাকাবাসী বারবার পিড়াপিড়ি করতে থাকলেও রাজি হইতেছিলাম না। পরে তারা বললেন যে যে জায়গাটুকুতে করা হবে তার পাশে ওই যে পিছনের সাইডেও রাস্তা আছে, সামনের দিকেও রাস্তা আছে, লোকদের চলাচলের সহজ বিকল্প রাস্তা আছে। তারপরেও বললাম যে রাস্তার পাশে রাখো, যেখানে মাহফিল হবে এর পাশে রাস্তা রাখো, মানুষ যাতায়াত করতে পারে, রাস্তা রাখা হয়। মানে যেটুকু জায়গার মধ্যে মাহফিল এর পাশে ফের রাস্তা আছে, আর যদি রিক্সা গাড়ি হয় তো ওই পাশ দিয়ে বিকল্প রাস্তা আছে, সেদিক দিয়ে যাতায়াত করতে পারে। মিটফোর্ডওয়ালারা একবার আমাকে বলছিল এখানে মাহফিল করার জন্য রাস্তার মধ্যে, আমি বললাম রাস্তার মধ্যে মাহফিল করা তো ঠিক না। পরে তারা বারবার এসে আমাকে বুঝাইলো যে সেখানে পাশে চলাচলের সহজভাবে বিকল্প রাস্তা আছে, ফের লোক দিয়ে খোঁজ নিলাম যে এটা সহি কিনা। তো পরে জানলাম যে ঠিক আছে। নিজেকে প্রস্তুত করতে কষ্ট হইতেছিল, ভাই ওয়াজ করা কি ব্যাপার, কালকে আমার তো আল্লাহ পাক ধরলে তোমার এই ওয়াজ করতে বলছিল কে, তখন কি হবে, ওয়াজ করাই তো কাজ না, আল্লাহকে রাজি করা হলো মূল বিষয়। আল্লাহ পাক রাজি থাকবেন তো শরীয়তের বিধান মোতাবেক আমল করলে, আল্লাহ পাক আমাদেরকে সহি ভাবে কাজ করার আমল করার তৌফিক দেন। নিজেদের জজবার উপরে চলার নাম দিন না, আল্লাহর মর্জি মোতাবেক চলার নাম দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক চলার নাম দিন। হ্যাঁ, নিজের খেয়াল মোতাবেক না চলে জীবনের কোনো অংশে কোনো বিভাগে, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করেন। তার শুনাবো না।
হযরত জারির রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনিচ্ছাকৃতভাবে হঠাৎ নজর পড়িয়া গেলে উহার কি হুকুম, কি বিধান? তিনি বলিলেন, ইসরিফ বাসারাক, তৎক্ষণাৎ তোমার দৃষ্টি ফিরাইয়া নাও। এই হাদিসের দ্বারা জানা গেল যে আচমকা নজর মাফ বটে, কিন্তু ওই নজরকে স্থির রাখা হারাম। তৎক্ষণাৎ ওই সুশ্রী ছেলে বা ওই ভিন নারী হইতে দৃষ্টি সরাইয়া ফেলিবে।
ঠিক আছে, নজর হেফাজতে গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ কাজ। হাজার হাজার মানুষ এরকম আছে, পাঁচ ওয়াক্ত নামাজ খুব এহতেমাম আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, হজের উপর হজ করে, যাকাত দেয়, উমরা যাইতেই থাকে, কোরআন শরীফ তেলাওয়াত করতেই থাকে, তাহাজ্জুদ পড়তেই থাকে, ওয়াজ নসিহত করতেই থাকে, কিন্তু নজর হেফাজত নাই। এ কি মুশকিল মামলা! হ্যাঁ ভাই, এত আমল করো তো কার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, ফের কুদৃষ্টি করা কার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। হ্যাঁ, এই বিষয়ে কষ্টকর, নজর হেফাজত খুব কষ্টকর। যখনই আশপাশে কোনো নারী যায় তো তবিয়ত অস্থির হয়, মন অস্থির হয় তাকে দেখার জন্য। এই সময় নিজেকে কন্ট্রোল করা, না দেখা, কাছে না যাওয়া, এটা আল্লাহ পাকের মস্ত বড় সন্তুষ্টির কারণ হয়। সেক্ষেত্রে হিম্মত করা চাই, মন চাইবে কিন্তু আমি দেখব না, এতে আল্লাহ পাক খুশি হবেন। একবার নজর হেফাজত করলে লক্ষ লক্ষ নফল আমলের চেয়ে বেশি মর্তবান নসিব হবে। যে কোনো গুনাহের কাজ থেকে একবার বিরত থাকলে লক্ষ লক্ষ নফল আমলের চেয়ে সেটা বেশি মর্তবা বালা। হ্যাঁ, যে সকল গুনাহের মধ্যে মানুষ বেশি বেশি আক্রান্ত, তার মধ্যে এক বিষয় হচ্ছে কুদৃষ্টি করা, গীবত করা, সবচেয়ে বেশি কুদৃষ্টি হইতে থাকে, গীবত হইতে থাকে। আবার স্মার্টফোন ব্যবহার করে, মোবাইলের মধ্যে অনেক বাজে জিনিসও দেখার সুযোগ হয়, সুযোগ আছে, সেটা না দেখা চাই। হ্যাঁ, ভালো ভালো আমলওয়ালা মানুষ এই গুনাহে আক্রান্ত, মোবাইল খুলে বাজে জিনিস দেখতে থাকে। হযরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব লিখছেন যে যারা স্মার্টফোন ব্যবহার করে, যদি এইটা এই ফোন ব্যবহার করতে গিয়ে গুনাহ থেকে বাঁচতে না পারে, তার জন্য এই ফোন ব্যবহার করা জায়েজই নেই। হ্যাঁ, এই ফোন নর্মাল ফোন ব্যবহার করো, তাহলে যদি এই ফোন ব্যবহার করতে হয় তাহলে এটা নিজে এই দৃঢ় সংকল্প করতে হবে যে এর খারাপ ইস্তেমাল আমি করব না, অসৎ ব্যবহার করব না, গুনাহের কাজে এটাকে ব্যবহার করব না। আর এক মাসলা হলো যে মানুষ দুজনে ফোনে কথা বলে এদিক থেকে রেকর্ড করতে থাকে। হাদিস শরীফে আছে আল মাজালিস বিল আমানা, একটা মজলিসে যেখানে যা কাজ হয় বা কথা হয় এগুলি আমানত রূপে গণ্য হয়, কথা বুঝেন নাই, সেখানে এমন বিষয় যেটা আরেকজনের কাছে প্রকাশ হলে সে ওই মজলিসের মানুষ ওই সাথীদের কারো সম্মানে আঘাত হইতে পারে, হক নষ্ট হইতে পারে, ক্ষতি হইতে পারে, সেটাকে প্রকাশ করা জায়েজ নেই। এই হাদিসের কারণে যে একজন আরেকজনের সঙ্গে আপোষে কথা হইতেছে সেখানে তাকে না জানে রেকর্ডিং করা, এটা জায়েজ নেই, কথা বুঝেন নাই। অনেকে খুব মজা করে রেকর্ড করতে থাকে, পরে তাকে বিপদে ফেলতে থাকে, সেসব জিনিস প্রচার করতে থাকে, গীবত করা না জায়েজ, গীবত করা হারাম। তো ওই মুসলমানের দোষগুলো প্রচার করা সেটা কি সুন্নত হবে না হারাম হবে? এজন্য রেকর্ডিং করা জায়েজ নেই তার অনুমতি ছাড়া, কি কথা বুঝেন নাই। গোয়েন্দা বিভাগের কথা তো আলাদা, রাষ্ট্রীয় যে সংস্থা তাদের ব্যাপার সেবার ভিন্ন, রাষ্ট্রীয় প্রয়োজনে সেগুলো করা হয়, কিন্তু স্বাভাবিকভাবে মানুষের মধ্যে এই রেওয়াজ এটা সহি না, রেকর্ডিং করা বিনা অনুমতিতে ঠিক না, এটা এরকম করা চাই না, এটা গুনাহের কাজ। যারা করে ফেলছেন তো জলদি আল্লাহ পাকের কাছে তওবা করি, মাফ চাই। বড় মুশকিল মামলা, তওবা করা জরুরি, মাফ চাওয়া জরুরি আল্লাহ পাকের নিকট, নিজের এই কাজ সংশোধন করা জরুরি। চলো ভাই মাওনা আর শোনা বা কিছু, মাওনা খালিদ নাকি অসুস্থ, তুমি শোনাও তো শোনাও, না হলে দোয়া কালাম পরে আমরা ছুটি দিই। আমার বেয়াই আসছে বাসায়, খাওয়া দাওয়া করছে মুফতি ফজলুল্লাহকে সহ, পরে যায় না, বসে রয়েছে খাওয়ার পরে। পরে মুফতি সাহেব বললেন কি উঠবেন না, খানকার দিকে যাবেন না, কয় না আর আসবে টাসবে না কিছু, ওই যে রেওয়াজ আছে মানুষের দাওয়াত খাইলে আবার কিছু দেয়, দুষ্টামি করে সেটা দেখা দিয়েছিল। অথচ আলেম মানুষ বেচারা, মাওলানা সুলতানের আব্বা, রসিকতা করে ওরকম করতেছিলেন।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি, এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69
অনেক সোজা করে দিছে।